আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শুভ সন্ধ্যা। বাংলাদেশে এখন রাত 10টা, ভারতে রাত 9:30, আর এখানে ওয়াশিংটনে আমাদের স্টুডিওর ঘড়িতে বেলা 11টা। অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি আনিস আহমেদ। আজ রয়েছে বাংলাদেশ এখন বেশি রেমিটেন্স আয়কারী অন্যতম রাষ্ট্র।
সারা বিশ্বে সবচেয়ে বেশি রেমিটেন্স আয়কারী দেশগুলোর মধ্যে অষ্টম স্থানে রয়েছে বাংলাদেশ।
ভারতের ক্ষেপণাস্ত্র পরীক্ষা।
মিসাইল আক্রমণ ঠেকাতে কি ব্যবস্থা নিচ্ছে ভারত?
রোহিঙ্গা প্রত্যাবাসন সম্পর্কে অধ্যাপক সিআর আবরারের বিশ্লেষণ।
এই লোকগুলো ফিরে গিয়ে কতদিন তারা টেম্পোরারি শেল্টারে থাকবে এবং সেখানে অবস্থানটা কি দাঁড়াবে, এগুলো মনিটরিং কে করবে?
তাছাড়া রয়েছে আলাপন, আজকের বিষয় কেমন যাচ্ছে এবারের শীতকাল এবং জলবায়ু পরিবর্তন। তবে সবকিছুর আগে আসুন দেখা যাক বিশ্বের কোথায় কি ঘটেছে।
বিশ্ব সংবাদ পড়ছি তাহিরা কিবরিয়া। মিশরের কায়রো নগরীর দক্ষিণাঞ্চলে একটি গির্জার বাইরে এক বন্দুকধারীর গুলিতে অন্তত 4 জন প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন আরও 5 জন। যারা প্রাণ হারিয়েছেন তাদের একজনের মৃত্যু হয় হাসপাতালে নিয়ে যাওয়ার পর। মিশরের কর্তৃপক্ষ জানিয়েছেন, শুক্রবার হালওয়ান শহরে ম্যারি মেনা অপটিক চার্চে গুলি বিনিময়ের সময় আক্রমণকারী নিহত হয়। কর্মকর্তারা জানিয়েছেন, ওই হামলার সঙ্গে সম্ভাব্য আরও একজন সংশ্লিষ্ট থাকতে পারে এবং তারা হত্যাকারীর খোঁজ করছেন। এখনও আক্রমণ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি, তবে এখন পর্যন্ত কেউই ওই হামলার দায়িত্ব স্বীকার করেনি। গত বছর ইসলামিক স্টেট দল অন্তত কয়েক ডজন খ্রিস্টান গির্জায় গুলি এবং বোমা হামলা চালায়। এবছরেই মে মাসে কপ্টিক খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ যখন মাঘাগা শহরে সেন্ট স্যামুয়েল উপাসনালয়ে যাচ্ছিলেন, তখন বন্দুকধারীরা বাসে ঢুকে গুলি চালিয়ে 28 জনকে হত্যা করে। এপ্রিল মাসে আলেকজান্দ্রিয়ার একটি গির্জায় আক্রমণ করে 43 জনকে হত্যা করেছে। নিউ ইয়র্কের ব্রঙ্কসে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত 12 জন প্রাণ হারিয়েছেন। কর্তৃপক্ষ জানিয়েছেন, গত কয়েক দশকের মধ্যে আবাসিক ভবনে এরকম মারাত্মক আগুন ধরার ঘটনা ঘটেনি। ব্রঙ্কসের উত্তরাঞ্চলের একটি 5-তলা অ্যাপার্টমেন্ট ভবনে বৃহস্পতিবার রাতে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং ওই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। নিউ ইয়র্ক শহরের মেয়র বিল ডি ব্লাসিও বলেছেন,
Tonight here in the Bronx, there are families that have been torn apart. This is the worst fire tragedy.
তিনি বললেন, যারা প্রাণ হারিয়েছেন তাদের মধ্যে অন্তত একজনের বয়স ছিল মাত্রই 1 বছর। তিনি বলেন, ব্রঙ্কসের এই ঘটনায় অনেক পরিবার বিচ্ছিন্ন হয়ে গেছে। আমাদের তথ্য অনুযায়ী অন্তত 25 বছরের মধ্যে এরকম ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেনি। সারা বিশ্বে সবচেয়ে বেশি রেমিটেন্স আয়কারী দেশগুলোর মধ্যে অষ্টম স্থানে রয়েছে বাংলাদেশ। 2016 সালে রেমিটেন্স খাতে বাংলাদেশের আয় হয়েছে প্রায় 1,400 কোটি আমেরিকান ডলার। বিষয়টি নিয়ে বিস্তারিত জানিয়েছেন আমাদের সংবাদদাতা জহুরুল আলম।
মানব সম্পদ রপ্তানিকারক দেশসমূহের 2016 সালে অর্জিত রেমিটেন্সের ভিত্তিতে বিশ্বব্যাংকের প্রকাশ করা অভিবাসন এবং রেমিটেন্স বিষয়ক তথ্যপত্র থেকে বাংলাদেশের এই অবস্থানের কথা জানা গেছে। ওই বছর রেমিটেন্স খাতে বাংলাদেশের আয় হয়েছে প্রায় 1,400 কোটি আমেরিকান ডলার। বিশ্বব্যাংক বলেছে, একই বছর প্রায় 6,300 কোটি ডলার রেমিটেন্স আয়ের মাধ্যমে এ খাতে বিশ্বের শীর্ষ অবস্থানটি দ্বিতীয়বারের মতো দখলে রেখেছে ভারত। এক্ষেত্রে দ্বিতীয় অবস্থানে থাকা চীনের উপার্জন ছিল 6,100 কোটি ডলার এবং তৃতীয় অবস্থানে থাকা ফিলিপাইনের আয় হয়েছে 3,000 কোটি ডলার। বিশ্বব্যাংকের দেয়া তথ্য মতে এশিয়ার দেশগুলোতে সবচেয়ে বেশি রেমিটেন্স আসে উপসাগরীয় দেশসমূহ থেকে। বিশ্বব্যাপী 20 কোটিরও বেশি অভিবাসী শ্রমিক তাদের দেশের বাইরে গিয়ে কাজ করছেন বলে উল্লেখ করে বিশ্বব্যাংক বলেছে, তাদের পাঠানো রেমিটেন্স এ সকল দেশের অর্থনীতির ক্ষেত্রে একটি বড় ফ্যাক্টর। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
মিয়ানমারের রাখাইন থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া 450 জন হিন্দু শরণার্থী প্রত্যাবাসনের মধ্য দিয়েই 22 জানুয়ারি রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু হবে। তবে বাংলাদেশের পররাষ্ট্র সচিব শহীদুল হক জানিয়েছেন যে বাংলাদেশ সরকার কিন্তু এ ব্যাপারে আদৌ অবহিত নন। বিষয়টি নিয়ে আমির খসরুর রিপোর্ট।
পররাষ্ট্র সচিব শুক্রবার সকালে ভয়েস অব আমেরিকাকে বলেছেন, মিয়ানমার কর্তৃপক্ষ আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিকভাবে কোনোভাবেই বিষয়টি তাদের জানায়নি এবং তারা এ ব্যাপারে আদৌ অবহিত নন। কক্সবাজারের কুতুবালং হিন্দুপাড়া ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত স্থানীয় কাউন্সিলর স্বপন শর্মার সাথে যোগাযোগ করা হলে তিনি বা হিন্দু রোহিঙ্গারাও বিষয়টি সম্পর্কে অবহিত নন বলে তিনি জানিয়েছেন। এদিকে বাংলাদেশের পররাষ্ট্র সচিব জানিয়েছেন, মিয়ানমার কর্তৃপক্ষ সবেমাত্র রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য সকল শরণার্থীকে বিস্তারিত তথ্যাদি জানিয়ে যে ফর্ম পূরণ করতে হবে, সেই ফর্ম সবেমাত্র ঢাকায় এসে পৌঁছেছে। তিনি জানান, প্রত্যাবাসনের সবকিছু চূড়ান্ত করার লক্ষ্যে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠক, যা মিয়ানমারে জানুয়ারির প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবার কথা, তার সুনির্দিষ্ট তারিখের জন্য বাংলাদেশ অপেক্ষা করছে। প্রয়োজনে আরও একটি বৈঠকের প্রস্তাবও তারা দেবেন বলে ঢাকায় কর্মকর্তারা জানিয়েছেন। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
আপনারা এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন ভয়েস অব আমেরিকা ওয়াশিংটন থেকে।
চীন উত্তর কোরিয়ার উপরে আরোপিত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞা লঙ্ঘন করে উত্তর কোরিয়ায় তেল পাঠিয়েছে বলে যে অভিযোগ উঠেছে তা তারা অস্বীকার করেছে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই অভিযোগ করার একদিন পর চীন একথা জানায়। শুক্রবার চীনের পররাষ্ট্রমন্ত্রী হুয়া চুন ইয়েন সাংবাদিকদের বলেন, চীন জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গৃহীত প্রস্তাবটি পুরোপুরি কঠোরভাবে মেনে চলছে এবং আমরা তা কার্যকরও করেছি। জাতিসংঘ আন্তর্জাতিক সমাজের প্রতি আমাদের যে দায়বদ্ধতা রয়েছে সেটাও আমরা সম্পূর্ণভাবে মেনে চলছি। সাংবাদিকদের তিনি আরও বলেন, আমরা চীনের নাগরিক এবং কোনো কোম্পানিকে নিরাপত্তা পরিষদের প্রস্তাব লঙ্ঘন করে কোনো পদক্ষেপ বা কাজ করতে দেব না। গত সপ্তাহে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ উত্তর কোরিয়ার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা জারি করে। শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র আক্রমণ রোধ করতে ভারত নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল। এ বিষয়টি নিয়ে বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা গৌতম গুপ্ত।
2000 কিলোমিটার দূর থেকে উড়ে আসা একটি তথাকথিত শত্রু মিসাইলকে ধ্বংস করে দিল ভারতের আত্মরক্ষার মিসাইল। ভবিষ্যতে শত্রু মিসাইল যদি 5000 কিলোমিটার দূর থেকে আসে সেটিও ধ্বংসের প্রযুক্তির পরীক্ষা চালাবে ভারত। বৃহস্পতিবারের পরীক্ষায় ভারতের অ্যাডভান্সড এরিয়া ডিফেন্স ইন্টারসেপ্টার মিসাইল শত্রু মিসাইলকে ধ্বংস করল। আকাশের 15 কিলোমিটার উঁচুতে ভারতীয় মিসাইলের এই গতিবেগ ছিল 4.5 Mach বা শব্দের 4.5 গুণ বেশি দ্রুত। ভারতের প্রতিরক্ষা এখন তাই রীতিমতো মজবুত। গৌতম গুপ্ত, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
ভারতীয় সময় গভীর রাতে ভয়াবহ আগুন লাগল মুম্বাইয়ের একটি বহুতল ভবনে। এই ঘটনায় ইতিমধ্যে 15 জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। বিষয়টি নিয়ে পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
গতকাল বৃহস্পতিবার রাত 12:30 নাগাদ আগুন লাগে মধ্য মুম্বাইয়ের লোয়ার প্যারেল এলাকার কমলা মিল নামে একটি বহুতলে। আগুন লাগার খবর ছড়াতেই ঘটনাস্থলে হাজির হয় দমকলের 24টি ইঞ্জিন, উদ্ধারকারী দলও পৌঁছে যায় ঘটনাস্থলে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত জানা গেছে আগুনে গ্রাসে মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত 15 জনের, জখম হয়েছেন কমপক্ষে 12 জন। আহত ও অসুস্থদের KEM নামে মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে, কিন্তু হাসপাতালে ভর্তি করার পরপরই মৃত্যু হয় আরও কয়েকজনের। জানা যাচ্ছে ওই বহুতলে বেশ কয়েকটি রেস্তোরাঁ এবং সংবাদ মাধ্যমের অফিসও রয়েছে। আগুন লাগার পরপরই ওই অফিসগুলি ফাঁকাও করে দেওয়া হয়। শুধু তাই নয়, ওই সময় বহুতলের ছাদে একটি পার্টিও চলছিল, ছাদ থেকে নামিয়ে নিয়ে আসা হয় প্রত্যেককে। গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে তারা যে সোমালিয়ার কেন্দ্রীয় সরকারকে সাহায্য সহযোগিতা প্রদান করছে তার ফলেই সরকারের মধ্যে ইতিবাচক প্রভাব দেখা দিয়েছে। বিশেষ করে এবছর ট্রাম্প প্রশাসন আল শাবাব জঙ্গি দলের বিরুদ্ধে আক্রমণ বহুলাংশে বাড়িয়েছেন। এবছর এ পর্যন্ত যুক্তরাষ্ট্র পরিচালিত আল শাবাব জঙ্গি দল এবং ছোট আরেকটি সন্ত্রাসী দল যারা ইসলামিক স্টেট দলের সঙ্গে সংশ্লিষ্ট তাদের বিরুদ্ধে অন্তত 38টি বিমান আক্রমণ চালিয়েছে। অ্যাপল কোম্পানি তাদের পুরনো মডেলের আইফোনের কার্যকারিতা গোপনে যে কমিয়েছে তার জন্য ক্ষমা প্রার্থনা করেছে। অ্যাপল কোম্পানি বৃহস্পতিবার তাদের ওয়েবসাইটে এক বিবৃতিতে ক্ষমার কথা ঘোষণা করে। নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে আসন্ন নতুন বছর উদযাপনের প্রস্তুতি শুরু হয়েছে। তবে আবহাওয়ার খবর অনুযায়ী বলা হয়েছে 31st নাইটে তাপমাত্রা এতটাই ঠান্ডা হবে যে বিগত বছরগুলোকে ছাড়িয়ে যাবে। ঐতিহ্যগতভাবে 1907 সাল থেকে টাইমস স্কোয়ারে রাত 12টায় বল ড্রপের অনুষ্ঠান হয়ে আসছে। বিশ্ব সংবাদ এখানেই শেষ হল।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার ব্যান্ডে 1575 কিলোহার্টজে। জাতিসংঘের কর্মকর্তা এবং বিশেষজ্ঞরা বলছেন, রাখাইন পরিস্থিতি এখনই রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য নিরাপদ এবং যথাযথ নয়। রোহিঙ্গা সংকট, শরণার্থী ও অভিবাসন বিষয়ক বিশেষজ্ঞ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর সি আর আব্রারের বিশ্লেষণ সহ ঢাকা সংবাদদাতা আমির খসরুর এই প্রতিবেদন।
জাতিসংঘের বিভিন্ন সংস্থা সহ মানবিক সহায়তাকারী সংস্থাগুলো এবং বিশ্লেষক বিশেষজ্ঞগণ রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসনের জন্য নিজ বাসভূমি মিয়ানমারের রাখাইনের পরিস্থিতি নিরাপদ এবং যথোপযুক্ত কিনা সে প্রশ্নে সন্দেহ ও সংশয় প্রকাশ করছেন। তারা বলছেন, মিয়ানমার কর্তৃপক্ষ রোহিঙ্গা শরণার্থীদের রাখাইনের বাসস্থান নির্মাণ, নিরাপত্তা বিধান, ভয়ভীতিহীন পরিবেশে তাদের অবস্থান নিশ্চিত করা এবং সম্প্রদায়গত বৈষম্য দূরীকরণ এর উদ্যোগ ও সম্প্রীতি পুনঃস্থাপন সহ যেসব পূর্ব শর্তগুলো পূরণ করতে হবে তাতে ব্যর্থ হয়েছে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের উপ হাইকমিশনার কেলি ক্লেমেন্টস অতি সম্প্রতি বলেছেন, রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসনের নিরাপদ ও নিশ্চিত পরিবেশ মিয়ানমারের রাখাইন রাজ্যে বিদ্যমান নেই, কারণ ভীত হয়ে এখনও রোহিঙ্গারা নিজ বাসভূমি থেকে পালিয়ে যাচ্ছেন। রোহিঙ্গা প্রত্যাবাসনের প্রক্রিয়ার পূর্ব শর্ত পূরণ এবং রাখাইনের পরিবেশ যথাযথ ও নিরাপদ রয়েছে কিনা সে প্রশ্নে বিশ্লেষণ করেছেন রোহিঙ্গা সংকট, শরণার্থী ও অভিবাসন বিষয়ক বিশেষজ্ঞ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর আবরার।
প্রাথমিক পর্যায়ে যতটা সময় নেওয়া হয়েছে সেই তুলনায় হঠাৎ করে যেন মনে হচ্ছে তড়িঘড়ি করে পুরো কাজটাই সম্পন্ন হতে যাচ্ছে। সেই পরিপ্রেক্ষিতে কতগুলো বিষয় আমাদের বিবেচনার মধ্যে রাখতে হবে। পত্রপত্রিকার মাধ্যমে আমরা জেনেছি যে সেখানকার মায়ানমারের যে সরকার সমর্থিত এবং সরকার পুষ্ট যে মানবাধিকার কমিশন রয়েছে তারা নিজেরাই রিপোর্ট করেছে যে এই দেশ থেকে যারা ফিরবেন তাদের জন্য যে ধরনের প্রিপারেশন দরকার সেটা এখনো সম্পূর্ণ হয়নি। সেটা একটা দিক। দ্বিতীয়ত হচ্ছে এখানে বলা ধাপে ধাপে এদেরকে নিয়ে যাবার কথা বলা হচ্ছে, কাজেই এই ধাপগুলো কতগুলো ধাপ, কতদিন ধরে এই ধাপ শেষ হবে, শুরু হতে পারে সেটা অল্প কয়জন দিয়ে শুরু হতে পারে এবং সেটা যেন লোক দেখানো একটা বিষয় না হয়ে দাঁড়ায় সেদিকে বিবেচনাটা রাখতে হবে। আর তাছাড়া বারবার করে সুস্পষ্টভাবে যে ইঙ্গিত আসছে সেটা হচ্ছে যে তাদেরকে দালিলিক প্রমাণ তাদেরকে দেখাতে হবে এই সেখানে কোয়ালিফাই করার জন্য সে দেশে ফেরার। যেই জনগোষ্ঠী সেখান থেকে মানে পুরোপুরিভাবে এমন একটা অবস্থা, গণহত্যা বলেন বা অন্যান্য সেগুলো থেকে তারা পালিয়ে এসছে, তাদের কাছে কি করে দালিলিক প্রমাণ থাকবে, কাজেই এগুলো কিন্তু বেশ কিছু অস্পষ্টতা, বড় ধরনের অস্পষ্টতা, অস্বচ্ছতা এখানে রয়ে গেছে। এবং এটার হয়তো যে মোডালিটিস, যে প্রাতিষ্ঠানিক যে কাঠামো বা যেটা বাধ্যত যে দিকগুলো সেগুলো নিয়ে হয়তো এগোনো যেতে পারে, কিন্তু এই বড় ধরনের বিষয়গুলো যদি সেখানে সমাধান না হয়, বিশেষ করে এই লোকগুলো ফিরে গিয়ে কতদিন তারা টেম্পোরারি শেল্টারে থাকবে এবং সেখানের অবস্থানটা কি দাঁড়াবে, এগুলো মনিটরিং কে করবে, এই বিষয়গুলো যদি না এখনই সুস্পষ্ট হয় তাহলে যেটা সবসময় বলা হচ্ছে যে স্বেচ্ছায় এবং তারা সেখানে যাবেন, কতটুকু সেটা কার্যকর হবে সে নিয়ে কিন্তু সন্দেহ রয়েছে।
প্রত্যাবাসনের পরে তা যথাযথভাবে সম্পন্ন হলো কিনা জাতিসংঘ সহ আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো বা তৃতীয় কোনো পক্ষ তা পর্যবেক্ষণ কিভাবে করবে, এ প্রশ্নে ডক্টর আবরার বলেন,
মিয়ানমারের দিক থেকে তো সবচেয়ে বড় যেটা ঘাটতি সেটা হচ্ছে যে তারা এখনো পর্যন্ত তাদের অপকর্মের ব্যাপারে ন্যূনতম তাদের অনুশোচনা নেই, ন্যূনতম স্বীকৃতি নেই যে যারা এই অপকর্মগুলো করেছে, যে গণহত্যা, যে বর্বরতা, যে ধর্ষণ করেছে, তাদেরকে বিচারের আওতায় তারা যদি না আনার ঘোষণা দিয়ে থাকে তাহলে তো কেন শরণার্থীরা উদ্বুদ্ধ হবেন স্বেচ্ছায় সেই দেশে ফিরে যাবার জন্য, সেটা কিন্তু বোধগম্য নয়। কাজেই এগুলো হচ্ছে পূর্ব শর্ত। তারপরে অবশ্যই তাদের যে নাগরিকত্বের বিষয়ে অন্যান্য বিষয়গুলো রয়েছে সেগুলো হয়তো সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু ন্যূনতম যেটা দরকার, আমরা আমরা হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্ট থেকে জেনেছি অক্টোবর নভেম্বর মাসেও শরণার্থী সেখানে গ্রাম জ্বালিয়ে দেওয়া হয়েছে, এমনকি ডিসেম্বর মাসেও কয়েকটি গ্রাম জ্বালিয়ে দেওয়া হয়েছে। কাজে যখন আলাপ আলোচনা চলছে, তখন যখন এই ধরনের কর্মকাণ্ড তারা সেখানে ঘটাচ্ছেন, সেখানে কতটুকু তাদের দিক থেকে সদিচ্ছা থাকতে পারে এ নিয়ে প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। আর তাছাড়া ইন্টারন্যাশনাল মনিটরিং এর যে সেখানে যে ব্যবস্থা থাকতে হবে এগুলো কতটুকু কার্যকর হবে এগুলো সুস্পষ্ট। ছাড়া কিন্তু এই প্রত্যাবাসন প্রক্রিয়া যে স্বেচ্ছায় বা স্বতঃপ্রণোদিত ভাবে হওয়ার সম্ভাবনাটা কিন্তু অত্যন্ত ক্ষীণ, এবং এটা আমি বিশ্বাস করি যে বাংলাদেশ সরকার এমন কোন কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হবেন না যেটা আন্তর্জাতিক আইনের পরিপন্থী।
বিশেষজ্ঞগণ বলছেন, প্রত্যাবাসন হলেও প্রত্যাবাসন পরবর্তীকালে রাখাইনের পরিস্থিতি মনিটরিং বা পর্যবেক্ষণের পুরো ব্যবস্থা নিশ্চিত করা ছাড়া প্রত্যাবাসন শুরু করা উচিত হবে না, পূর্ব শর্তগুলো আগে নিশ্চিত করতে হবে বলে তারা মনে করছেন। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা। এবার শুরু হচ্ছে শুক্রবারিক আয়োজন আলাপন। আজকের বিষয়, কেমন যাচ্ছে এবারের শীতকাল এবং জলবায়ু পরিবর্তন। সঞ্চালন করছেন সেলিম হোসেন।
ধন্যবাদ আনিস আহমেদ। সুপ্রিয় শ্রোতা, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। শীতকালে একটা সময় ছিল যখন দিনের অনেকটা সময় সূর্যের দেখা মিলত না, কনকনে ঠান্ডা থাকত, আর সেই শীত এখন কোনো কোনো জায়গায় একেবারেই নেই, আবার কোথাও এত বেশি যে মানুষ এই শীতের ভয়ে ঘর থেকে বের হন না। যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে গত কয়েকদিন ধরে, বিশেষ করে নিউ ইয়র্ক এবং ওয়াশিংটনের আশেপাশের এলাকাগুলোতে প্রচণ্ড শীত পড়েছে, -10 কিংবা 15 কাছাকাছি কোথাও কোথাও তাপমাত্রা। যদিও তুষারপাত এখনও পর্যন্ত তেমনভাবে হয়নি এইসব অঞ্চলে, কিন্তু প্রবল শীত পড়েছে। আর বাংলাদেশের কোথাও কোথাও এই সময়ে প্রবল শীত থাকে, কিন্তু এবার অতটা শীত নেই। তো কেন এই শীতের আনাগোনা বেশি কিংবা কম, এসব নিয়ে অনেকের মনে অনেক রকম প্রশ্ন রয়েছে। অনেকেই বলছেন যে জলবায়ু পরিবর্তনজনিত কারণে, গ্লোবাল ওয়ার্মিং যাকে বলে, বৈশ্বিক উষ্ণায়ন, সেটার প্রভাবে এটা হয়েছে, কেন হয়েছে, এসব বিষয় নিয়ে আলোচনা করতে, কিছুটা প্রশ্নের উত্তর খুঁজতে আমরা তিনজন বিশিষ্ট পরিবেশ বিজ্ঞানীকে আমন্ত্রণ জানিয়েছি। আজ আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন বাংলাদেশের বিশিষ্ট আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত পরিবেশ বিজ্ঞানী, যদিও তিনি এখন ব্যাংককে অবস্থান করছেন, ডক্টর আতিক রহমান। ডক্টর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি।
অশেষ ধন্যবাদ।
আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন কলকাতা থেকে আরও দুজন পরিবেশ বিশেষজ্ঞ। যোগ দিচ্ছেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লালু দাস, আপনাকে স্বাগত জানাচ্ছি।
নমস্কার।
ডক্টর হিমাংশু সন্ত্রা কলকাতা থেকে যোগ দিচ্ছেন, তিনিও একজন পরিবেশ বিজ্ঞানী, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে।
নমস্কার।
আমি ছোট্ট করে ধন্যবাদ, আমি প্রথমেই ডক্টর আতিক রহমান আপনাকে দিয়ে শুরু করছি সূচনা বক্তব্য রাখার জন্য। আপনি আমার বক্তব্য প্রথমেই শুনেছেন যে শীত আসা এবং না আসা, এই দুটোর মাঝখানে আমাদের মনে নানান প্রশ্ন রয়েছে, কেন শীতকালে এরকম হচ্ছে, কেউ আমরা শীতে কেঁপে মরে যাচ্ছি আবার কেউ শীত পাচ্ছে না, আপনার কি মনে হয়?
জলবায়ু পরিবর্তন তো একটা ব্যাপার, আমাদের সাধারণ যেটা বুঝতে হবে সেটা হচ্ছে আবহাওয়া ও জলবায়ুর ভিতরে যে ব্যবধানটা, আবহাওয়া বা ওয়েদার, এটা হচ্ছে প্রতি দৈনন্দিন মিনিট থেকে সপ্তাহ এই পরিমাণ, অর্থাৎ যখন আপনারা রেডিওতে বলেন বা টেলিভিশনে বলা হয় আজকের ওয়েদার ফোরকাস্ট বা আগামী সপ্তাহের ওয়েদার ফোরকাস্ট, মানে এই অর্থাৎ বেশি বৃষ্টি হচ্ছে, কম বৃষ্টি হচ্ছে, স্বল্প সময়। জলবায়ু পরিবর্তন বা ক্লাইমেটটা হচ্ছে 20-30 বছরের যে অ্যাভারেজ বিহেভিয়ার, সেটার একটা ট্রেন্ড বা সামারি, অতএব সেটা বড় মাত্রায় দেখতে হবে। আর জলবায়ু পরিবর্তনটা হচ্ছে এই যে লম্বা ট্রেনটা আছে, এটার ভেতরে একটা পরিবর্তন দেখা যাবে, সেই পরিবর্তনটা সামগ্রিক বিশ্বের উষ্ণায়ন হিসাবে আসছে, যেহেতু কতগুলো গ্যাস মলিকুল যেগুলো তাপটাকে ধরে রাখে তার পরিমাণ বেড়ে যাচ্ছে আমাদের শৈল্পিক সভ্যতার ফলে। এটাই হচ্ছে মূল কথা। তবে একটা জিনিস ভালো করে বুঝতে হবে যে জলবায়ু পরিবর্তন মানে হচ্ছে যে শুধু গরম হবে, গ্রীষ্মায়ন বেড়ে যাবে তা না, গ্রীষ্মায়নের অপর দিক হচ্ছে শীত। অর্থাৎ যেটা হবে জলবায়ু পরিবর্তনে টোটাল এনার্জিটা তো একটা থাকতে হবে, প্লাস যে গ্রিন হাউস গ্যাস যে এনার্জিটা আনছে সেটা ছাড়া স্বাভাবিক ভাবে বড় মাত্রায় একটা ব্যালেন্স থাকতে হবে। বেশি ঠান্ডা পড়লে, বেশি গরম পড়লে কোথাও কোথাও বেশি ঠান্ডা কোথাও পড়তে হবে, এটা হচ্ছে একটা দিক।
মানে এক ধরনের ব্যালেন্স। জি,
ভেরিয়েবিলিটি বলে একটা কনসেপ্ট আছে, অর্থাৎ যে পরিবর্তন যে ব্যবধানটা আছে একটা মাত্রার ভেতরে আমরা থাকি। গ্রীষ্মে আমাদের তাপমাত্রা এত থেকে ধরেন 30 থেকে 35 হয় বাংলাদেশে, মার্কিন যুক্তরাষ্ট্রে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকম হয়। তো এই যে ভেরিয়েবিলিটিটা জলবায়ু পরিবর্তনে যেটা হয় সেটা হচ্ছে যে এক্সট্রিম, এর যে চরম মাত্রাটা সেটা বেড়ে যায়। অর্থাৎ যে ভেরিয়েবিলিটি মানে ধরেন 5 ডিগ্রি বা 12 ডিগ্রি দূর থাকতো সেটা ওই সময়ের ভেতরে 15 ডিগ্রি হয়ে গেলে, ওই যে 3 ডিগ্রি বেশি হলো এটাই হচ্ছে ক্ষতির মূল। অর্থাৎ আপনি এখন নিউ ইয়র্ক বা ওয়াশিংটনে যে বললেন -10 -15, সাধারণত সেখানে -4-5 হলেই প্রায় সবাই
উত্তর। আমাদের এই মাইনাস কিন্তু ফারেনহাইটে, -10 যে 15 বলছি। জি
জি, বুঝতে পেরেছি। তবুও আপনাদের তাপমাত্রা মোটামুটি কমে গেছে, এর সম্বন্ধে কোনো সন্দেহ নেই। আমার যারা বন্ধু বান্ধব পরিবার আছেন ওয়াশিংটনে তারা একই কথা বলে যাচ্ছে। এবং একটা যে কি হলো, তুমি বলছো গ্লোবাল ওয়ার্মিং দেখছি
দেখছি,
এটার সামগ্রিক অ্যাভারেজটা ঠিক থাকতে হবে। অর্থাৎ আমাদের যখন জলবায়ু পরিবর্তন বা জলবায়ু দেখি তখন একটা বেশি মাত্রায় বড় সময়ের মূল যে মিন বা অ্যাভারেজ সেটাকে।
আচ্ছা, ইতিমধ্যে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন টেলিফোনে রোকেয়া হায়দার, যে তিনি আসলে স্টুডিওতে নাই আজ, কিন্তু বাইরে থেকে টেলিফোনে যোগ দিয়েছেন।
ঠিকই বলেছো, বাইরে থেকে টেলিফোনে যোগ দিচ্ছি এবং কিছুক্ষণ পরেই মানে উড়বো বলে তৈরি হচ্ছি।
আচ্ছা, আপনি তো প্রবল ঠান্ডা থেকে এখন যাচ্ছেন মনে হয় গরমের দিকে, যে যুক্তরাষ্ট্রের ভেতরে।
আমি সেজন্যই যোগ দিতে চেয়েছিলাম যে আমেরিকার দুই প্রান্তে দুই রকম আবহাওয়া, একদিকে দেখাচ্ছে যে প্রায় 75 থেকে 80 ডিগ্রি ফারেনহাইট, আর এখানে আমরা হিমাংকের নিচে কাঁপছি ওয়াশিংটন ডিসি।
সেটাই, ডক্টর আতিক রহমানকে আমি মানে সূচনা বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানিয়েছিলাম এবং তিনি জলবায়ু পরিবর্তনের প্রভাবে কেন এটি হচ্ছে একটু করে ছোট্ট করে বললেন। এখন আমরা কলকাতায় যাচ্ছি, প্রফেসর লালু দাস আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রথমেই প্রশ্ন করছি যে ভারতে শীতের কি অবস্থা?
হ্যাঁ নমস্কার। অ্যাকচুয়ালি ভারতের শীতের অবস্থাটা অন্যান্য বছরে যেমন থাকে তার চেয়ে এবছরের শীতটা প্রথম কয়েকদিন খুব কম ছিল। এখন এই দুদিন আগে একটু বৃষ্টিপাত হয়েছে, বৃষ্টিপাত হওয়ার পরে শীতটা এখন জাঁকিয়ে বসেছে। তবে উত্তর ভারতে বৃষ্টি মানে শীতের পরিমাণটা একটু প্রকট হয়েছে, আর আমাদের পূর্ব ভারতের বা দক্ষিণ ভারতের শীতটা এখন সেইভাবে আসেনি। তবে গত 2-3 দিন হলো বৃষ্টি হয়ে যাওয়ার পরেই কিন্তু শীতটা খুব বেশি করে এসেছে এবছর।
মানুষ আসলে ভারত বাংলাদেশে কিন্তু সেই একই অবস্থা, শীতের আমেজটা কিন্তু মানুষ এনজয় করছে,
শীতের আমেজটা মানুষ এনজয় করছে। অ্যাকচুয়ালি কি হয় আমি যদি একটু বলি,
জি,
যে প্রতি বছরের শীতটা বিভিন্ন বছরে বিভিন্ন রকম হয়। গত বছরে যেমন শীতটা খুব গরম ছিল মানে এতটা পাওয়া যায়নি, কিন্তু এবছর শীতটা মানুষ এনজয় করছে। অ্যাকচুয়ালি যে সমস্ত বছরে যে আপনি জলবায়ু পরিবর্তন অর্থাৎ গ্লোবাল ওয়ার্মিং এই কথাগুলো বলছেন, তার সঙ্গে শীতের কি রিলেশনশিপ এটা নিয়ে সুনির্দিষ্ট কোনো এখনো পর্যন্ত সঠিক আমরা রিসার্চ সেইভাবে ফাইন্ডিং পাইনি। তবে কিছু কিছু রিসার্চ ফাইন্ডিং এরকম বলছে যে এল নিনো বলে যে একটা একটা ফেনোমেনা আছে যেটা সমুদ্রের
শীতের
বাড়া কমার ফলে হয়, যে যে বছরে এল নিনো অ্যাকচুয়ালি দেখা যায় সেই সেই বছরে শীতের প্রকোপটা অনেকটা কমে যায়। কিন্তু এই বছরও তো এল নিনো ছিল না, গত বছর এল নিনোর প্রভাবটা ছিল এবং 15-16 সালে যথেষ্ট প্রভাব ছিল বলে 2 বছর শীতটা আমরা খুব বেশি করে পাইনি। কিন্তু এবছর যেহেতু এল নিনোটা নেই, এটা নর্মাল ইয়ার, সেই জন্যে এবছর কিন্তু শীতটা আমরা বেশি করে পাবো বলেই মনে হচ্ছে।
আচ্ছা, আমি একটু ডক্টর হিমাংশু সান্ত্রার কাছে আসছি। আপনি দুজনের বক্তব্য শুনলেন, ডক্টর আতিক রহমান এবং প্রফেসর লালু দাস, আপনি কিছু বলবেন?
বিষয়টা হচ্ছে যে প্রফেসর দাস যেটা বললেন যে হঠাৎ মানে আমরা জাস্ট গত দুদিন যাবত একটু শীত অনুভব করছি, এর মাঝে বেশ কদিন আবার খুব বাজে ওয়েদার গেছে, মানে বৃষ্টিপাত হয়েছে, তার আগে আবার ঠান্ডাটা পড়েছিল, তারপরে ওই ঠান্ডাটা আবার চলে যায়। মানে শীতটা গত দুদিন যাবত আমরা দেখতে পাচ্ছি ভালো আছে, কিন্তু ভ্যারিয়েশনটা খুব প্রবল ভাবেই আছে, শীতের ঠিক সেইভাবে টানা ইয়েতে চলছে না, এবং শীত পড়ে যাওয়ার পরেও অদ্ভুত ভাবে এবারে ডিসেম্বর মাসে কিন্তু একটা বৃষ্টি দিয়ে গেছে, যে বৃষ্টিটা আবার মানে কৃষির উপর খুব বড় ইম্প্যাক্ট ফেলেছে, একটা এফেক্ট ফেলেছে কৃষিতে। তো এখন শীতটা এসছে, কিন্তু যেটা আমি মানে এক দুদিনে আবার লক্ষ্য করছি যে যেটা কলকাতার শীতে দেখা যেত না, সেটা এখানে দেখা যাচ্ছে যে দিনের বেলা অদ্ভুত গরম এবং রাত্রের দিকে ঠান্ডা, মানে টেম্পারেচারের ভ্যারিয়েশনের রেঞ্জটা কিন্তু এখানেও বাড়ছে, সকালের টেম্পারেচার এবং দুপুরের টেম্পারেচারের মধ্যে ফারাকটা কিন্তু অনেকটা বাড়ছে, এটা কিন্তু আগে ছিল না।
সাধারণত আমরা যা দেখে থাকি উত্তরপ্রদেশ এমনকি বিহারেও প্রচন্ড শীত পড়ে, সেই তুলনায় পশ্চিমবঙ্গে কিন্তু কম, আবার অসমে কিছুটা বেশি, পাহাড়ি অঞ্চল কিছু এলাকা আছে, দার্জিলিং কালিম্পং এইসব এলাকাতে অনুভূত হয় শীতের প্রকোপ, কিন্তু পশ্চিমবঙ্গে তেমন, বিশেষ করে কলকাতায় যেন কলকাতার মানুষ শীতের জন্য বসে থাকেন, শীত তেমন জাঁকিয়ে পড়ে না আজকাল, ঢাকাতেও অনুভূত হয়।
ঢাকা থেকে একজন শ্রোতা ফোন করেছেন ডালিম কুমার নামে, আমরা কি তার একটু বক্তব্য?
হ্যাঁ, অবশ্যই তার কাছ থেকে শুনে নি।
জি হ্যালো,
আমি ডালিম কুমার পঞ্চগর।
জি পঞ্চগর, বলুন বলুন বলুন, শীতকালে কেমন আছেন আপনারা বলে তারপরে আপনার প্রশ্ন করবেন।
হ্যাঁ, আমাদের এখানে তো শীতকাল ভালোই চলতেছে, আমরা অনেক 10-12 ডিগ্রির কাছাকাছি থাকতেছি, যেহেতু আমরা হিমালয়ের কাছাকাছি আছি, আমাদের যদিও বাংলাদেশের অন্যান্য এলাকায় 30-28 ডিগ্রির কাছাকাছি আছে, তো এখানে এখন বর্তমানে শীতটা অতটা না, কিন্তু 10-12 দিন আগে কিন্তু সেরকম ছিল, 12-13 কাছাকাছি ছিল এবং বৃষ্টিও হয়েছিল।
আচ্ছা, পঞ্চগড়ের শীত আমরা শুনেছি অন্যান্য বছর প্রবল শীত হয় মাঝে মধ্যে এরকম সময়ে, এবার ওরকম হয়নি বলছেন আপনি?
কিন্তু আসছিল 6-7 ডিগ্রি পর্যন্ত ছিল আমার দেখা মতেই। তো আমার মানে কথা হলো যে এই যে কারণগুলো আমরা বলি যে মানব সৃষ্ট থাকে, প্রাকৃতিকগত কারণ থাকে, ওজন স্তর কমে যাওয়ার কারণ, তো আমি বলতে চাচ্ছি আমাদের বিশেষজ্ঞ মন্ডলীদের কাছে যে মানব সৃষ্ট কারণ ওজন স্তর কমে যাওয়া, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাওয়া, উষ্ণায়ন বৃদ্ধি পাওয়া, এটা ছাড়াও কি কোনো প্রাকৃতিক কারণ আছে? যে মনে করেন দিনের বেলায় গরম পড়তেছে কিন্তু রাতের বেলায় খুব হালকা পানি ঠান্ডা, আবার একই পাশাপাশি কিছু এলাকায় ঠান্ডা নাই, আবার আমাদের দেখা যায় যে এই গ্রামের পরিবেশটাতে খুব ঠান্ডা।
ঠিক আছে, বুঝতে পেরেছি, আমরা দেখি।
ডক্টর আতিকের কাছে যাব কি?
জি, ডক্টর আতিক রহমান।
জি, এই যে পঞ্চগড় থেকে বলা হলো যে প্রাকৃতিক কোন ব্যাপার আছে কিনা এবং মানুষ সৃষ্ট কোন ব্যাপার আছে কিনা,
জি,
এই মূল কথাটাই। জলবায়ু পরিবর্তনের যত আলাপ আলোচনা চলছে এবং আইন হচ্ছে, এটার মধ্যে মানুষ সৃষ্ট ব্যাপারটাই দেখা হচ্ছে। প্রকৃতির নিজস্ব ভেরিয়েবিলিটি যেটা বলছিলাম, যে ব্যবধান
সবকিছু আলোচ্য বিষয়ের মূল কেন্দ্রবিন্দু কিন্তু যে মানুষের সৃষ্টির সমস্যা নিয়ে, মানে প্রকৃতির দুর্যোগ দেখা দিচ্ছে।
জি, এটা নিয়ে মূল কথাটা, সেই জন্য মানে যা করতে হবে মানুষকে সে দায়িত্ব নিতে হবে, এটাই বলা হচ্ছে যে মানুষ কিছু কিছু ভাবে পরিবর্তন। প্রাকৃতিক একটা আগ্নেয়গিরির হঠাৎ উদ্গিরণ হলো, তাতে যেটা হয় সেটা হচ্ছে যে যে পরিমাণ অ্যারোসল বলে সূক্ষ্ম মলিকুল গুলো উপরের আকাশে উঠে যায়, সেটা শীতটাকে এই উষ্ণতাটাকে কমিয়ে দেয়। তো এখন ভবিষ্যতের জন্য এই জলবায়ু পরিবর্তনে একটা দিক চিন্তা করা হচ্ছে, অনেক গবেষণা চলছে যে কিভাবে আমরা নিজেরা মেঘ তৈরি করতে পারি ভবিষ্যতে, যেটা আমরা পৃথিবীর সূর্যকিরণকে আজকে পৃথিবীর তাপ কমাবো ইত্যাদি, কিন্তু তাতে সহজ সমাধান কোথাও নেই। সহজ সমাধান হচ্ছে যে উচ্চ, এই উচ্চতাকে কমাতে হবে, এটা হচ্ছে মনুষ্য সৃষ্টির কারণ।
যুক্তরাষ্ট্র মানে অন্যতম বৃহত্তম দেশ যেখান থেকে এই গ্রিন হাউস এফেক্টটা অনেক বেশি অনুভূত হচ্ছে, চীন আছে, রাশিয়া আছে, তো এই যে উন্নত দেশগুলো, ধনী দেশগুলো এবং যারা আধুনিক প্রযুক্তিতে অগ্রগতি সাধন করেছে, সেই সব দেশের আর কি সৃষ্ট মানব সৃষ্ট যেগুলো সমস্যা, তার কারণেই কিন্তু প্রাকৃতিক দুর্যোগ, জলবায়ু পরিবর্তন দেখা দিচ্ছে। সেক্ষেত্রে কি করা উচিত?
সেটাই, সেখানে আমাদের যে মূল কারণ যেটা, সেটা হচ্ছে যে কথা পদ্ধতি এই মলিকুল গুলোকে উপাদান হিসাবে পরিবর্তন হিসাবে বেরিয়ে আসে সেগুলোকে কমানো, অর্থাৎ ফসিল ফুয়েল, কয়লা, তেল,
জ্বালানি,
এই যে জীবাশ্ম জনিত যে ফুয়েল সেগুলো কমিয়ে আনতে হবে, এবং তার পরিবর্তে আমাদেরকে
পর্তুগাল এরকম ছোট ছোট দেশও দেখা যাচ্ছে যে তারা কিন্তু বায়ু সৃষ্ট যে কি বিদ্যুৎ জ্বালানি সংগ্রহ করছে, সেগুলো সৌরশক্তি উৎপাদন করছে, তো সেগুলো কেন অন্য দেশগুলো অনুসরণ করতে পারছে না? কারণ এখন তো একটা বৈশ্বিক পরিবেশ দেখা দিয়েছে, এক দেশ থেকে আরেক দেশে প্রযুক্তি যাচ্ছে, সরবরাহ করা হচ্ছে।
তার প্রধান কারণ হচ্ছে রাজনীতি, তার প্রধান কারণ বিজ্ঞান না,
সব জায়গাতেই রাজনীতি
বলে দিয়েছে। সব জায়গাতেই রাজনীতি, যে যারা ভেস্টেড ইন্টারেস্ট, অর্থাৎ তেল কোম্পানিগুলো যে পরিমাণ টাকা খরচ করেছে সিনেটরদের পেছনে এবং ট্রাম্পের মতো লোকের পেছনে, তাদের নিজেদের স্বার্থকে রক্ষা করার জন্য তারা এটা করছে, সেই স্বার্থটা স্বল্প সাময়িক।
আচ্ছা,
পাঁচ বছর, দশ বছর,
ভারত থেকে একজন শ্রোতা ফোন দিয়েছেন,
আমরা প্রশ্নগুলো নিয়ে নিই।
আমরা ভারতের মুর্শিদাবাদ জঙ্গিপুর থেকে সবুজ বিশ্বাস ফোন করেছেন, লাইনে আছেন। হ্যালো,
হ্যালো,
জি জি বলুন, সবুজ বিশ্বাস।
হ্যাঁ, সবুজ বিশ্বাস বলছি, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর শহর থেকে।
জি বলুন।
আসলে শীত কেমন যাচ্ছে একটু বলে নি আগে, যদি এইরকম করে ভাবি যে যারা একেবারে প্রান্তিক মানুষ, যাদের পর্যাপ্ত শীতের পোশাক আশাক আচ্ছাদন নেই, তাদের জন্য ভালোই বলা যেতে পারে। কম শীত হলে প্রান্তিক মানুষের কষ্ট, শীতের কষ্ট কম হয়। ওই দিক দিয়ে বিচার করলে শীত যখন কম তখন ভালোই। আর আমরা যারা একটু শীতকে নিয়ে একটু যারা আনন্দ উপভোগ করতে চাই, তাদের জন্য একটুখানি কেমন কেমন যেন লাগছে। আমি প্রসঙ্গক্রমে শীত নিয়ে কথা বলতে গিয়ে আমার এক চেনা ছাত্র বলছিল যে শীত নাকি নেই এখন, গ্রীষ্মকাল দুটো, কম গ্রীষ্ম আর বেশি গ্রীষ্ম, কাজেই কৌতুক ছলে বলাই যায় যে সত্যি শীত আমাদের গ্রাম।
আচ্ছা, টেলিফোন লাইনে বোধহয় একটু ঝামেলা হচ্ছে,
একটু ঝামেলা হচ্ছে।
আমরা প্রফেসর লালু দাস আপনার কাছে আসছি। ডক্টর আতিক রহমান যে প্রসঙ্গ আলোচনা করছিল, সবুজ বিশ্বাসের প্রশ্নটি আসলে তো শিল্পায়ন, শিল্পায়নের কারণে এই জলবায়ু পরিবর্তন বা গ্লোবাল ওয়ার্মিং এবং শীত গ্রীষ্মের ব্যবধান কমা বাড়ার উপর প্রভাব কতটা পড়ছে, এর মধ্যে ভারতও কিন্তু অন্যতম প্রধান, কারণ আমরা জানি
ভারত এবং চীন, চীন কে মানে উপেক্ষা করলে চলবে না, চীনে কিন্তু শিল্পায়ন এবং চীনের যে পরিবর্তন, দ্রুত অগ্রগতি হয়েছে শিল্প বাণিজ্য ক্ষেত্রে, সেই ক্ষেত্রে কিন্তু যেমন বেজিং এ স্মগ যেটা বলে, ধোঁয়াশা যে পরিবেশ থাকে, সেটা যখন বেজিং এ বিরাট কোন অনুষ্ঠান হয়, অলিম্পিকের মতন 2008 সালের অলিম্পিক বা তার আগে আন্তর্জাতিক নারী সম্মেলন, সেই সময় কিন্তু বেজিং থেকে গাড়ি, মোটর গাড়ি সরিয়ে দেওয়া হয়েছিল ওই সময়টাতে, ওই সম্মেলন চলাকালে। এবং পরবর্তীতেও দেখা গেছে বড় বড় শহরগুলোতে, এমনকি লস এঞ্জেলেস, এখানে যখন বিরাট কোন অলিম্পিকের মতন অনুষ্ঠান হয় বা বিরাট কোন সম্মেলন হয়, তখন সেখান থেকে নির্দিষ্ট রাস্তাগুলোতে মোটর গাড়ি চলাচল বন্ধ করে রাখা হয় বা সীমিত করে রাখা হয় ওই অনুষ্ঠান চলাকালীন সময়ে।
জি প্রফেসর দাস।
আচ্ছা শুনুন, অ্যাকচুয়ালি যেটা আমি বলছিলাম যে এই যে বিভিন্ন কান্ট্রিতে বিভিন্ন রকম যে ওয়ার্মিং বা শীতের প্রভাব বা ওয়ার্মিং রেটের প্রভাব সেটা বিভিন্ন রকম হয়। কারণ আমি যখন জাপানে কাজ করতাম, জাপান এজেন্সি ফর মেরিন আর্থ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ওয়ার্ল্ডের ফার্স্টে সুপার কম্পিউটার যেখানে ছিল, সেখানে কাজ করতে করতে আমি অ্যাকচুয়ালি জাপানের ওয়ার্মিং কতটা হয়েছে এবং বিশেষ করে টোকিও সিটিতে কতটা ওয়ার্মিং হয়েছে সেটা আমি একটা এস্টিমেট করেছিলাম। সেখানে দেখেছিলাম যে গত 112 বছরে যে পৃথিবীর টেম্পারেচার যেখানে অনলি 0.74 ডিগ্রি সেলসিয়াস বেড়েছিল, সেখানে টোকিও সিটির টেম্পারেচার বেড়েছিল 3.4 ডিগ্রি সেলসিয়াস।
এটা কত সালে ছিল?
মানে এটা মানে 1901 থেকে 2012 পর্যন্ত এই ডেটাটা নিয়ে দেখেছিলাম টোকিও সিটিতে টেম্পারেচারটা হচ্ছিল যে লাস্ট 112 বছরে ও টেম্পারেচারটা বেড়েছিল 3.4 ডিগ্রি সেলসিয়াস, এবং সেখানে পৃথিবীর টেম্পারেচার যেহেতু বেড়েছিল কেবলমাত্র 0.74 ডিগ্রি সেলসিয়াস। আমি আইপিসিসির সেকেন্ড ফোর্থ অ্যাসেসমেন্ট রিপোর্টের কথা বলছি।
তার মানে ওটা ছিল শিল্পায়নের কারণ।
আমি তদন্ত করে দেখলাম যে কেন এটা হয়েছে, এই এই কাজটা, এই কেন এত হাই ওয়ার্মিং রেট, কেন টোকিওতে হলো এবং জাপানের ওয়ার্মিং রেটটা ছিল সেখানে 1.4 ডিগ্রি সেলসিয়াস হোল জাপানে, যেটা গ্লোবাল ওয়ার্মিং এর ডবল। তো তখন আমরা দেখছি যে আর্বনাইজেশন এফেক্ট বলে, অর্থাৎ যে আর্বন জায়গাগুলোতে মানে যে টোটাল হিউজ অ্যামাউন্ট অফ পপুলেশন থাকে এবং সেই পপুলেশন যেখানে বেশি থাকে সেখানে প্রচুর পরিমাণে এনার্জি কনজিউম করে, প্রত্যেক সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত যতক্ষণ পর্যন্ত মানুষ ঘুমাচ্ছে ততক্ষণ পর্যন্ত সে ডোমেস্টিক
পারপাসে
এনার্জি যত ইউজ করছে, তখন সেই এনার্জি গুলো ইউজ করার জন্য সে গ্রিন হাউস গ্যাস এমিশন করছে, এবং যেখানে পপুলেশন বেশি সেখানে গ্রিন হাউস এমিশন অনেক বেশি হচ্ছে, সেখানে ওয়ার্মিং রেটটা কিন্তু অনেক বেশি।
যদি আমি আসতে পারি এখানে,
মানে দেখা যাচ্ছে যে এখানে ওয়ার্মিং জাপানের হয়েছে।
আচ্ছা ডক্টর আতিক রহমানের একটু, ডক্টর আতিক রহমানের একটা মন্তব্য শুনি, মাঝখানে উনি কিছু একটা বলতে চাচ্ছেন। জি বলুন ডক্টর।
বলুন
ডক্টর বসু, যেটা বললেন চমৎকার বক্তব্য, যে এই যে ডিফারেন্স, যে যেখানে এনার্জি বেশি কনজিউমড হয় এবং এনার্জি বেশি দেয়া হয় বেরোয়, সেখানে বলে হিট আইল্যান্ড, যেন একটা
হিট আইল্যান্ড বলে, এবং ওটাকে আর্বনাইজেশন, আমি ওই কম্পোনেন্টটাকে বলছি যে আর্বনাইজেশন এফেক্ট, আর্বন এরিয়াতে পপুলেশনটা বেশি থাকে সেই জন্য সেখানে যে ওয়ার্মিং। এই যেমন ধরুন আমার কলকাতা এবং আমি কল্যাণী বলে একটা সিটিতে বাস করি, সেটা হচ্ছে প্রায় 60 কিলোমিটার অ্যাপার্ট, এই দুটো টেম্পারেচার বেসিক ব্যাকগ্রাউন্ড টেম্পারেচারের ডিফারেন্স হচ্ছে প্রায় 5 ডিগ্রি সেলসিয়াস। এই যে ওয়ার্মিং কলকাতা ওয়ার্মিং হচ্ছে অনেকটা বেশি, এবং এটা কারণটা হচ্ছে আর্বনাইজেশন এফেক্ট,
তাপমাত্রা ফ্যাক্টর করেন এবং তার থেকে কিছু দূরে গেলে
এবং আরেকটা জিনিস যেটা বলছিলেন সবুজ বিশ্বাস, সেটা থেকে আমি একটু জাস্ট সাবমিট করি, সেটা যে সবুজ বিশ্বাস যেটা বলছিলেন যে আমাদের অ্যাকচুয়ালি বিভিন্ন দেশের যে যখন মানে চীন বা বিভিন্ন দেশ যেগুলো আমাদের ইন্ডিয়াকেও বিভিন্ন ভাবে দায়ী করা যায়, চীন এবং ইন্ডিয়া হচ্ছে র্যাপিডলি গ্রোয়িং কান্ট্রি, মানে ডেভেলপিং কান্ট্রি, ডেভেলপিং থেকে ডেভেলপের দিকে যাচ্ছে, আর যেগুলো অলরেডি ডেভেলপ হয়েছে, এই দুটো ফেজ কিন্তু খুব ডিফারেন্স। যখন খুব র্যাপিডলি ডেভেলপমেন্ট আর ডেভেলপমেন্ট প্রসেস গুলো খুব র্যাপিডলি চলতে থাকে, তখন এনার্জি ব্যালেন্সটা সাংঘাতিক ভাবে ইন্টারাপ্টেড হয়। অর্থাৎ যখন ধরুন বালি সুরকি দিয়ে যখন একটা জায়গায় আমি বাড়ি কংক্রিট বিল্ডিং তৈরি করছি, সেখানে এনার্জি ইন্টারাপ্টটা অনেক বেশি হয়, সেই জন্য ওখানে এনার্জি ওয়ার্মিং রেটটা অনেক বেড়ে যায়। কিন্তু যেখানে অলরেডি ডেভেলপ হয়ে গেছে সেই জায়গায় মানে স্টেবিলাইজ হয়ে গেছে, সেখানে কিন্তু এতটা হাই ওয়ার্মিংটা পাবেন না।
হ্যাঁ, আচ্ছা ডক্টর হিমাংশুর কাছে যাব, তার আগে একজন শ্রোতা আছেন, একটুখানি তাকে তাকে বলতে দেই।
হ্যাঁ
হ্যালো।
হ্যাঁ নিশ্চয়ই বলুন।
হ্যালো
হ্যালো।
জি জি বলুন।
জি
আপনি আপনি কি প্রশ্ন করবেন কিছু? জি বলুন। খেজুরের রস,
হ্যাঁ, মনে করেন
বিলীন হয়ে যাচ্ছে। আসলে আপনার লাইনটা খুব ভালো না, আমি ডক্টর হিমাংশুর কাছে আসছি। খেজুরের রস যেহেতু তিনি উল্লেখ করেছেন, এই যে সবুজ বিশ্বাস বললেন যে প্রত্যেকটা ঋতুর আবার দুভাগ হয়ে গেছে, যে কম শীত বেশি শীত, শীতকালে দুটো, কম গ্রীষ্ম বেশি গ্রীষ্ম, তো এই রকম হওয়ার কারণে উনি বললেন যে খেজুরের রস বিলীন হয়ে যাচ্ছে, শীতকালের অন্যতম প্রধান জিনিস বাংলাদেশের বিশেষ করে যশোর এলাকায়। তো কৃষির উপরে কিরকম প্রভাব পড়ছে, কৃষি প্রধান বাংলাদেশ এবং ভারতেও, ডক্টর হিমাংশু একটু বলবেন?
হ্যাঁ, কৃষির উপর এফেক্ট, উষ্ণায়ন বা ক্লাইমেট চেঞ্জের সব থেকে প্রধান এফেক্ট পড়ছে কৃষির উপরেই, এবং এই নিয়ে বিস্তারিত গবেষণাও চলছে। ডক্টর এম এস স্বামীনাথন প্রথম জুটে হুইটের ইল্ডের উপর টেম্পারেচার বৃদ্ধির একটা পরীক্ষা উনি করেছিলেন, এবং সেখানে উনি দেখেছিলেন যে প্রতি ডিগ্রি টেম্পারেচার বাড়ানোর জন্য গমের ইল্ড কিভাবে ফারাক পাচ্ছে হচ্ছে। এবং আমি একটা তথ্য দিচ্ছি, এটা 2017 মে এনভায়রনমেন্টাল রিসার্চে একটা পেপার বেরোলো, যেখানে দেখা যাচ্ছে যে ওরা মানে ফ্রান্সে এই রিসার্চ গবেষণাটা হয়েছে, ওখানে ওরা দেখছে যে উইন্টার হুইটের ক্ষেত্রে এই উনি এই একটা সেঞ্চুরির জন্য ওনারা একটা প্রেডিকশন ইয়ে করেছেন, সেখানে 21% পর্যন্ত ফলন কমে যেতে পারে।
21%
মানে 21% ফলনের ইম্প্যাক্ট পড়তে পারে থ্রু আউট দা সেঞ্চুরি, মানে একটা সারা শতকের মধ্যে এরকম একটা ওনারা মডেল বানিয়েছে।
তো এটা কি সারা বিশ্বে?
যেটা যেটা সবুজবাবু বলছিলেন, আমি ওইটার ইয়ে তুলে ধরে একটি কালি বলতে চাইছি যে কম শীত আর বেশি শীত এই কথাটা উনি বললেন, এবং যে কম শীতে আমরা এনজয় করছি, প্রচুর মানুষ মানুষ কিছু হয়তো এনজয় করছে, কিন্তু কম শীতের কারণে যেটা ঘটছে, আমি কলকাতায় বাস করি, আমাদের ডেঙ্গু ডিসেম্বর মাস পর্যন্ত ডেঙ্গু ছাড়েনি, তার কারণ কিন্তু এই উষ্ণায়ন। এবং এই ডেঙ্গুর মশা এই ডিসেম্বর মাস পর্যন্ত, এখনো পর্যন্ত ডেঙ্গুর পেশেন্ট কলকাতার নার্সিংহোম হসপিটালে ভর্তি হচ্ছে।
আরো একজন আছেন কলকাতা থেকে, সুমেরু রায় চৌধুরী যোগ দিয়েছেন, কিন্তু তার আগে আমি কম শীতের আরেকটি প্রভাবের কথা বলি। বাংলাদেশে শীতকালীন সবজি একটি বিশাল ব্যাপার, মানুষ আশায় থাকে সারা বছর যে বাংলাদেশে শীতকালীন সবজি খাওয়ার জন্য। মুন্সিগঞ্জের আলু চাষিরা এবার কম শীতের কারণে আলুর উৎপাদন পাচ্ছেন না, তো এই সব নানান রকম প্রভাব পড়েছে বাংলাদেশের কথা বলছি বিশেষ করে। তো এ নিয়ে আলোচনা শুনবো, তার আগে সুমেরু রায় চৌধুরীর একটু বক্তব্য শুনি। হ্যালো,
শীতকালের জন্য তো আমরা কলকাতার বাসীরা সাধারণত অপেক্ষা করে থাকি, কেন সেটি সবচেয়ে একেবারে কমফোর্টেবল সময় আমাদের কাছে। তা সবজির দাম এখন মাঝে খুব বেড়েছিল, খুব উঁচু খুব দাম হয়ে গেছিল, কিন্তু এখন মোটামুটি দামগুলো অনেকটা কমে এসছে, মাঝারি দাম রয়েছে।
আচ্ছা আচ্ছা, তো আমরা আবার ডক্টর আতিক
রহমান, মানে বাজারে সবজি আসছে, সবজি সরবরাহ হচ্ছে,
সবজি আসছে,
সেই জন্যই দামটা কিছুটা পড়েছে। তাই তো
না, কিন্তু বাংলাদেশে সবজির দাম কিন্তু বেড়েই চলেছে, আমরা এক মানে বিভিন্ন সময় বিভিন্ন পত্রিকা এবং টিভি নিউজে দেখতে পাচ্ছি। ডক্টর আতিক রহমান কিছু বলবেন?
জি, আমি একরকম বেড়ে এসেছে, একটা হচ্ছে যে তাপমাত্রা শহরে যে বেড়ে যায় সেটাকে বলে হিট আইল্যান্ড এফেক্ট, যেন একটা হিটের জন্য একটা আইল্যান্ড, কারণ বিল্ডিং যত বাড়বে, রাস্তা যত বাড়বে, ওটা সন্ধ্যাবেলা তাপটাকে ধরে রেখে গ্রামে যেমন তাপটা ছেড়ে দিতে পারে, বা যেখানে গাছপালা বেশি আছে শহরে গাছপালা কম থাকে, সে ছাড়তে ছাড়তে ওটা সন্ধ্যা 6টা না হয়ে 8টা 9টা হয়ে যায়, যার ফলে তাপ বাড়তে থাকে। আর বিশ্বায়নকে বাঁচবার জন্য এয়ার কন্ডিশন করা হয়, এয়ার কন্ডিশন আসলে গরম বেশি বাইরে দিয়ে দেয়, যার ফলে আরবানাইজেশনের ফল এবং কনসেন্ট্রেশনের ফল। আরেকটা ব্যাপার যেটা হচ্ছে যে খেজুরের রস, ওটা সম্পূর্ণ যে টেম্পারেচার ভিত্তিক তা নয়, আমাদের সবুজের রাস্তাঘাট এত বেশি হয়ে যাচ্ছে গ্রামে,
যে খেজুরের গাছের জায়গা কমে যাবে। বাংলাদেশে বিদ্যুতে বহু বেশি মানুষ মারা যাচ্ছে এখন, যেহেতু লম্বা তাল গাছ নেই গ্রামে বা মাঠের ভেতরে, অর্থাৎ সেই সবটাই যে মানুষের উপরে পড়ে ফ্ল্যাট জায়গা।
হ্যাঁ, যেমন গত বছর আমরা দেখলাম যে বাজ পড়ে অনেক প্রাণহানি ঘটেছে, এরকম আমরা খবর পাচ্ছি, এবং তারপর আমরা মাঝে মাঝে ভাবি যে বাজ তো আগেও
দুর্যোগ মন্ত্রণালয় আছে, তারা এবার এই বজ্রপাতকে একটা প্রাকৃতিক দুর্যোগ হিসেবে ডিক্লেয়ার করেছে।
হ্যাঁ, এটা গত দুই বছর থেকে আমরা লক্ষ্য করছি,
এর মধ্যে পলিসি ইমপ্লিকেশনও অনেক আছে। এবং শেষে যে ডেঙ্গু নিয়ে এবং বিভিন্ন অবস্থা নিয়ে কথা বলা হলো, বিশেষ করে কৃষি, কৃষির উপরে স্বাস্থ্যের উপরে জলীয় সাপ্লাই, পানি সাপ্লাই এবং তার অবস্থান, বৃষ্টিপাত এবং বৃষ্টিপাতের অবস্থান আগে হবে না পরে হবে, এই সবগুলোর সঙ্গে যে বর্তমান যে উষ্ণায়ন তার একটা যোগ রয়েছে। দুর্ভাগ্যবশত বেশিরভাগ যোগই ক্ষতিগ্রস্ততার দিকে।
আরো একটি দিকে আমি মনোযোগ আকর্ষণ করবো সবার, যে এই উষ্ণায়নের কারণে কিন্তু সমুদ্রের জলরাশি বাড়ছে এবং বাংলাদেশের মতো দেশ অত্যন্ত ক্ষতিগ্রস্ত হবে। সুন্দরবনের বিভিন্ন জায়গায় বলা হচ্ছে ভারত এবং বাংলাদেশ দুই দিকেই যে কিছু কিছু দ্বীপ
15% ডুবে যাবে এরকম বলা হচ্ছে 50 বছরের মধ্যে, 2050 সালের মধ্যে। আমি জানি না, ডক্টর আতিক রহমান ভালো বলতে পারবেন, কিন্তু তার আগে আমি
একটা দ্বীপ, একটা দ্বীপ ছিল বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের ভেতরে একটা ব্যবধান বা একটা আন্তর্জাতিক পর্যায়ে তৈরি হয়েছিল, সেই সমস্যাটা এখন দূরীভূত হয়ে গেছে, কারণ সেই দ্বীপটা এখন ডুবে গেছে এবং সেটার প্রধান কারণ হচ্ছে যে সি লেভেল রাইজ যতটা হয়েছে তার,
তাই
আচ্ছা
এর ইম্প্যাক্ট আমরা এখনই দেখতে পাচ্ছি।
আমি একটু প্রফেসর লালু দাস আপনার কাছে আসছি, আমি একটি আর্টিকেলে দেখলাম যে 2015 সাল ছিল পৃথিবীর সবচেয়ে উষ্ণতম বছর, কিন্তু 2015 সালের রেকর্ড ভেঙে আরো উষ্ণ হয়েছে, যাতে দেখা গেছে যে বাংলাদেশের তাপমাত্রা 0.92 ডিগ্রি বেশি আর ভারতে 0.91 ভাগ বেশি, যা ছিল গত শতকের মধ্যে সবচেয়ে বেশি। তো এ বলা হয়েছে যে 15 বছরের মধ্যে প্রায় 13 বছরের তাপমাত্রা ছিল রেকর্ড পরিমাণে ভারতে, তো এই কারণে কি এবার শীতের তারতম্য হচ্ছে বা মানে বিশেষ করে ভারতের বিষয়ে আমি জিজ্ঞেস করছি।
অ্যাকচুয়ালি কি হচ্ছে যে আমরা যেটাই বলছি না যে গড় অ্যাভারেজ টেম্পারেচারটা বেড়েছে, অর্থাৎ অ্যানুয়াল অ্যাভারেজ টেম্পারেচারটার কথা বলছেন, কিন্তু যখন আপনি সিজনাল টেম্পারেচার ভ্যারিয়েশন দেখবেন, আমি গত 100 বছরের ডেটা অ্যানালিসিস করে বিভিন্ন সিজন করে ভাগ ভাগ করে দেখেছি, যেটা হচ্ছে মনসুন, প্রি মনসুন, পোস্ট মনসুন এবং উইন্টার, তো যতগুলো সিজনের টেম্পারেচার ওয়ার্মিং হয়েছে সবচেয়ে বেশি করে ওয়ার্মিংটা হচ্ছে উইন্টারে ওয়ার্মিং। অর্থাৎ আমি গত 115 বছরের ডেটা হিমালয়ের উপরে কাজ করেছি, এখানে যেছি হিমালয়ের উইন্টার ওয়ার্মিং হচ্ছে 1.4 ডিগ্রি সেলসিয়াস, যেখানে অন্যান্য সিজনে 1.4 ডিগ্রি সেলসিয়াস, মানে উইন্টার ওয়ার্মিংটা হচ্ছে অলমোস্ট ডবল দ্য সামার ওয়ার্মিং। এই উইন্টার ওয়ার্মিংটা সবচেয়ে বেশি করে হচ্ছে এবং সর্বত্রই যত পৃথিবীতে যত আর্টিকেল পাবলিশ হচ্ছে সব জায়গাতে মেরু অঞ্চলে উইন্টার ওয়ার্মিং
এর বরফ গলতে শুরু করেছে, সেখানে অনেক বরফ চাই ভেঙে ভেঙে যাচ্ছে।
এই উইন্টার ওয়ার্মিংটা বেশি করে হওয়ার ফলে আমাদের আমাদের শীতের যে ডিউরেশনটা কমে যাচ্ছে, শীতের ডিউরেশনটা কমে যাচ্ছে, অর্থাৎ শীতের যে আগে মনে 2 মাস ধরে শীত থাকছে সেটা এখন হয়তো ভারতবর্ষে কলকাতার লোকেরা তো খুব কম শীত পাচ্ছে, ধরুন 15 থেকে 20 দিন খুব যেটা শীতের পরিমাণ টেম্পারেচার দিল 12 ডিগ্রি সেলসিয়াস থাকে, তারপরে সেটা শীত আসে মিনিমাম টেম্পারেচারটা, কিন্তু সেটা দেখা যাচ্ছে যে সেটা বেশি দিন থাকছে না, স্থায়ী করছে না, এটা 1 মাসের চেয়েও কম হয়ে যাচ্ছে, 2 মাস
অনেক কম হয় এখন ঢাকা,
হ্যাঁ 1 মাসে অনেক কম হয়ে যাচ্ছে, সেই জন্য অ্যাকচুয়ালি শীতটা আমরা আর সেইভাবে পাচ্ছি না,
শীত মনে হয় কিন্তু
হ্যাঁ
ঢাকায় কিন্তু,
এবং সেটা যে শীত বলতে যেটা বোঝায় যে মিনিমাম টেম্পারেচার লেস দ্যান 12 ডিগ্রি সেলসিয়াস ইন গাঙ্গেটিক ওয়েস্ট বেঙ্গল নিয়ার আর টু ক্যালকাটা, সেইটা কিন্তু খুব কম দিন থাকে, 15 থেকে 20 দিন পারসিস্ট করে, সেই জন্য আমরা শীত বলতে যেটা বুঝি সেটা আমরা ঠিক অনুভব করতে পারি।
আচ্ছা, আমাদের সঙ্গে কিন্তু
আরো একজন শ্রোতা যোগ দিয়েছেন, এই বছরে যেটা একটা আলিপুর আবহাওয়া দপ্তরে যেটা একটা ভালো বলেছে যে গত প্রায় 100 বছরের সময়ের মধ্যে দিয়ে কখনোই ম্যাক্সিমাম, অর্থাৎ ডে টাইম টেম্পারেচারটা কখনো বিলো 20 ডিগ্রি সেলসিয়াস নামেনি। এবছর কিন্তু বিলো 20 ডিগ্রি সেলসিয়াস নেমেছিল, মানে ম্যাক্সিমাম দিনে ডে টাইমে টেম্পারেচার কয়েকদিনের জন্য।
আমাদের ঘড়ির দিকে তো নজর রাখতে হবে, শ্রোতারা যদি কারো টেলিফোন তাহলে
ডে টাইম টেম্পারেচারটা এবং নাইট টাইম টেম্পারেচার দুটোরই ফ্লাকচুয়েশন সাংঘাতিক ভাবে হেরফের হচ্ছে, এবং এটা সেই জন্যই আমাদের এই কৃষি কার্য এবং এর উপরে ভীষণ ভাবে আঘাত করছে। একটু আগে আলোচনা হচ্ছিল যে কৃষির উপর কি প্রভাব পড়বে।
আচ্ছা, আমরা একজন শ্রোতাকে অনেকক্ষণ অপেক্ষায় রেখেছি, একটু শুনে আসি ডক্টর প্রফেসর দাস, আপনার কাছে আমি ফিরে আসছি আবার। হ্যালো, জি জি বলুন বলুন বলুন।
বাংলাদেশ একটি নাতিশীতোষ্ণ আবহাওয়ার দেশ, রাজধানী শহরের জন্য সহনশীল হলেও বিশেষ করে বাংলাদেশের কৃষি বস্ত্রে ব্যতিক্রম হয়, শীত বেশি পড়ে, তাপমাত্রা অনেক সময় 7 ডিগ্রি বা 8 ডিগ্রি তারা অসহায় মানুষ আছে, যারা দরিদ্র মানুষ আছে তাদের জন্য শীতকালটা একটু আসলে ব্যতিক্রম বা একটু কষ্টকর হয়ে যায়। আর বিশেষ করে বর্তমান যেটা আসছে আমাদের যে রোহিঙ্গারা বর্তমানে আশ্রয় নিয়েছে তাদের জন্য শীতকালটা একটু কষ্টকর হবে,
জি ধন্যবাদ। আসলে খুব ভালো শোনা যায়নি আপনার, তারপরেও যেটা আমরা বুঝতে পেরেছি আপনি ভালো একটি পয়েন্ট উল্লেখ করেছেন যে রোহিঙ্গা শরণার্থীরা বাংলাদেশে প্রায়, হ্যাঁ, তারা খুব মহামানবতর অবস্থায় আছে। প্রফেসর দাস, আপনার কথা একটু সংক্ষেপে শেষ করে আমরা ওই বিষয়ে প্রশ্নটা আসবো, আপনি বলুন।
যেটা বলছিলাম সেটা হচ্ছে যে যে এগ্রিকালচারের উপরে অর্থাৎ কৃষিকার্যের উপরে জলবায়ুর পরিমাপ ব্যাপকভাবে অ্যাকচুয়ালি প্রেডিকশন করা হচ্ছে। আমি যেমন রাইসের উপরে একটা ক্রপ সিমুলেশন মডেল নিয়ে রান করেছি, দেখেছি যে যে 1 ডিগ্রি টেম্পারেচার বেড়ে গেলে রাইসের প্রোডাকশন কিন্তু খুব
অনেক তারতম্য হয়,
এই জন্য হবে না, 1 ডিগ্রি বাড়লে কিছু হবে না, কারণ আমরা ক্লাইমেট চেঞ্জকে একটু গুলিয়ে ফেলি সবাই। আমরা ক্লাইমেট চেঞ্জ মানে আবহাওয়া মণ্ডলের কার্বন ডাইঅক্সাইডের লেভেল বেড়ে যাওয়া এবং সঙ্গে সঙ্গে টেম্পারেচার বেড়ে যায়। যদি শুধু কার্বন ডাইঅক্সাইড লেভেল আবহাওয়া মণ্ডলে বেড়ে যায় তাহলে প্রোডাক্টিভিটিটা কিন্তু বেড়ে যাবে, অর্থাৎ ফটোসিনথেসিস অ্যাক্টিভিটিটা বেড়ে যাবে, তার ফলে প্রোডাক্টিভিটিটা কমে যাবে, প্রায় মেজরিটি অফ ক্রপের প্রোডাক্টিভিটি বেড়ে যাবে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম টেম্পারেচার বেড়ে গেলে, শুধু যদি টেম্পারেচার বাড়তো তাহলে প্রোডাক্টিভিটি ডিক্লাইন করতো। সেই জন্য 1 ডিগ্রি টেম্পারেচার বেড়েছে এবং কার্বন ডাইঅক্সাইড যা আগে ছিল তার চেয়ে যদি ডবল হয়েছে সেখানে প্রোডাক্টিভিটি পরিমাণটা কিন্তু কোনো হেরফের হচ্ছে না। কিন্তু প্রবলেমটা হচ্ছে যখন 2 ডিগ্রি টেম্পারেচার বেড়ে যাচ্ছে এবং কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা যখন ডবল হয়ে যাচ্ছে তখন প্রোডাক্টিভিটিটা প্রায় 18% থেকে 20% রাইসের প্রোডাকশন ওভার ইস্টার্ন পার্ট অফ ইন্ডিয়া ডিক্লাইন করবে। এই জন্য আমাকে একটা প্রশ্ন করা হয় বিভিন্ন সময়, আচ্ছা আপনাদের গাঙ্গেয় ওয়েস্ট বেঙ্গল তো আপনি বাস করছেন, তো এখানে কি আবহাওয়া পরিবর্তন হয়েছে? তো আমি তো তখন তাদের এবং তার জন্য কিভাবে আপনি সেটাকে প্রমাণ করবেন, তখন আমি তাদেরকে বলি যে দেখো এগ্রিকালচারের উপরে আবহাওয়া অ্যাকচুয়ালি পৃথিবীর টেম্পারেচার বেড়ে গেছে, সঙ্গে সঙ্গে ওয়েস্ট বেঙ্গল বা গাঙ্গেয় ওয়েস্ট বেঙ্গলের টেম্পারেচার বাংলাদেশের টেম্পারেচার ওই 0.92 ডিগ্রি 100 বছরে বেড়েছে।
হ্যাঁ,
তাহলে তার জন্য কিন্তু এগ্রিকালচারের কোনো এফেক্ট হয়নি, কারণ এগ্রিকালচার প্রোডাক্টিভিটি বাড়ছে। কিন্তু তাহলে মানুষরা কেন এত অরিড? অরিড হচ্ছে একটাই কারণে যে যে আমাদের যে IPCC প্রেডিকশন করছে 2 ডিগ্রি 3 ডিগ্রি বাড়বে তার জন্য প্রোডাক্টিভিটি ড্রাস্টিক্যালি ফল করবে, অর্থাৎ 20 থেকে 21% প্রোডাকশন দিচ্ছে কমে যাবে। ভবিষ্যতে টেম্পারেচার যখন 2 ডিগ্রির উপর বেড়ে যাবে তখনই আমরা তার এফেক্টটা কিন্তু আমরা বুঝতে পারবো, তখন মানুষ বুঝতে পারবে যে ক্লাইমেট চেঞ্জ কিভাবে আমাদের বিভিন্ন এগ্রিকালচার অ্যাক্টিভিটি গুলোকে হ্যাম্পার করছে।
আমাদের সময় প্রায় শেষ হয়ে এসেছে, ডক্টর আতিক রহমান আপনাকে আমি
মিনিট খানেক জন্য বলতে চাই ধানের ব্যাপারে যে যদিও কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেলে ফটোসিনথেসিস বাড়ে, কিন্তু ফটোসিনথেসিস বেড়ে গেলে কয়েকটা গবেষণায় দেখা গেছে যে গাছের পাতার পরিমাণ বাড়বে কিন্তু
ফলন হবে না,
ফরমেশন যেটা ধান সেটার পরিমাণ যে লিনিয়ারলি বাড়বে তা নয়। অতএব
আমাদের আজকে
প্রফেসর দাস যেটা বলেছেন
আলুর ক্ষেত্রে এবং গ্রাম সয়াবিন এইগুলোর ক্ষেত্রে কিন্তু কার্বন ডাইঅক্সাইডের মাত্রা বাড়ার জন্য ফলন বাড়বে, এটা কিন্তু পরীক্ষালব্ধ দেখাই গেছে।
আচ্ছা, আমরা আজকের মতো শেষ করছি আলোচনা, কারণ আরও একটু আলোচনা করলে ভালো হতো, সময় একেবারেই শেষ হয়ে গেছে। ডক্টর আতিক রহমান, ডক্টর হিমাংশু সন্ত্রা এবং প্রফেসর লালু দাস এবং রোকেয়া আপা, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য।
সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা,
আমরাও আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।
আগামী 3রা জানুয়ারি বুধবার আমাদের কল ইন শো হ্যালো ওয়াশিংটনের বিষয় হচ্ছে 2018 সাল, প্রত্যাশা, প্রত্যয় এবং প্রতিবন্ধকতা। প্রশ্ন, মন্তব্য বা ফোন নম্বর পাঠান আমাদের ইমেলে bangla@voanews.com কিংবা ভয়েস অফ আমেরিকা বাংলার ফেসবুকেও।
চৌঠা জানুয়ারি বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে আমাদের নতুন সাপ্তাহিক পরিবেশনা নারী কণ্ঠ। প্রতি বৃহস্পতিবারের এই অনুষ্ঠানে আমরা তুলে ধরব নারীর জীবনের নানা কাহিনী। অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ রইল।
বাজনা বদলেই হয়তো বুঝতে পারছেন যে এবার শীর্ষ সংবাদ শোনার পালা, পরিবেশন করছেন তাহিরা কিবরিয়া।
মিশরের কায়রো নগরীর দক্ষিণাঞ্চলে একটি গির্জার বাইরে দুজন বন্দুকধারীর গুলিতে অন্তত 4 জন নিহত এবং আহত হয়েছেন আরও 5 জন। যারা প্রাণ হারিয়েছেন তাদের একজনের মৃত্যু হয় হাসপাতালে নিয়ে যাওয়ার পর। ইসরায়েলি এবং ফিলিস্তিনি সামরিক বাহিনীর সূত্রে বলা হয়েছে শুক্রবার ফিলিস্তিন অধ্যুষিত এলাকা থেকে ইসরায়েলের ভেতরে তিনটি রকেট ছুড়লে তার জবাবে ইসরায়েল গাজা তটে ট্যাঙ্ক এবং বিমান আক্রমণ চালায়। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমাসের 6 তারিখে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণা করেন এবং তারই বিরুদ্ধে হাজার হাজার ফিলিস্তিনিরা যখন বিক্ষোভ করছিল তখনই ওই আক্রমণ চালানো হয় গাজা দখলকৃত পশ্চিম তটে। নিউ ইয়র্কের ব্রঙ্কসে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত 12 জন প্রাণ হারিয়েছেন। কর্তৃপক্ষ জানিয়েছেন গত কয়েক দশকের মধ্যে আবাসিক ভবনে এরকম মারাত্মক অগ্নিকাণ্ড ধরার ঘটনা ঘটেনি। ব্রঙ্কসের উত্তরাঞ্চলের একটি 5-তলা অ্যাপার্টমেন্ট ভবনে বৃহস্পতিবার রাতে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং ওই ঘটনায় বেশ 10 জন আহত হন। চীন উত্তর কোরিয়ার ওপরে আরোপিত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞা লঙ্ঘন করে উত্তর কোরিয়ায় তেল পাঠিয়েছে বলে যে অভিযোগ উঠেছে তারা অস্বীকার করেছে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই অভিযোগ করার একদিন পর চীন একথা জানায়। শুক্রবার চীনের পররাষ্ট্রমন্ত্রী হুয়া চুন ইং সাংবাদিকদের বলেন চীন জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গৃহীত প্রস্তাবটি পুরোপুরি কঠোরভাবে মেনে চলছে এবং আমরা তা কার্যকর করেছি। আন্তর্জাতিক সমাজের প্রতি আমাদের যে দায়বদ্ধতা রয়েছে সেটাও আমরা সম্পূর্ণভাবে মেনে চলছি। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে যে তারা যে সোমালিয়ার কেন্দ্রীয় সরকারকে সাহায্য সহযোগিতা প্রদান করছে তার ফলেই সরকারের মধ্যে ইতিবাচক প্রভাব দেখা দিয়েছে। বিশেষ করে এবছর ট্রাম্প প্রশাসন আল শাবাব জঙ্গি দলের বিরুদ্ধে আক্রমণ বহুলাংশে বাড়িয়েছে। অ্যাপল কোম্পানি তাদের পুরনো মডেলের আইফোনের কার্যকারিতা গোপনে কমিয়েছে, তার জন্য তারা ক্ষমা চেয়েছে।
বাংলাদেশে রাত 10টায় আর ভারতের রাত 9:30 আগামীকালের সান্ধ্য অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে প্রযোজক জয়তী দাশগুপ্ত, প্রকৌশলী লেনা শ্রিঙ্কোজ এবং আমি আনিস আহমেদ আজকের মতো বিদায় চাইছি। সবাইকে শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.